অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে জহুরুল আলমের প্রতিবেদন।
বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে।
রয়েছে আমির খসরুর প্রতিবেদন।
বর্তমানে বাংলাদেশ সফররত জাতিসংঘের তিন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়াও রয়েছে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারীকণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন তিনি মনে করেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমে নিরাপত্তার নিশ্চয়তা পেলেই তার পরমাণু অস্ত্র পরিহার করতে পারেন। আজ রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলের শহর ভ্লাদিভস্তকে কিমের সঙ্গে এই প্রথম এক শীর্ষ বৈঠকের পর পুতিন এই মন্তব্য করলেন। আলোচনার পর এক সংবাদ সম্মেলনে পুতিন পর্যায়ক্রমে পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে কথা বলেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া ধীরে ধীরে আস্থা তৈরির জন্য পদক্ষেপ নিতে পারে। রাশিয়ার রাষ্ট্রপরিচালিত তাস বার্তা সংস্থার অনুযায়ী পুতিন বলেন, আমরা যদি পরস্পরের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আস্তে আস্তে এগোই, তাহলে চূড়ান্ত পর্যায়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। উত্তর কোরিয়াও ক্রমশই এগিয়ে যাওয়ার বিষয়কে সমর্থন করে, যার আওতায় তারা তাদের পরমাণু অস্ত্রের একাংশ পরিত্যাগ করবে এবং বিনিময়ে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহার করে নেবে। ট্রাম্প চাইছেন একটা বড় রকমের চুক্তি, যার আওতায় উত্তর কোরিয়া তার সম্পূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। পুতিনের সঙ্গে এই বৈঠকে কিম খুব কম কথাই বলেছেন। প্রায় ২ ঘণ্টাব্যাপী একান্ত এই বৈঠক, প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সম্প্রসারিত সংলাপ এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। কিম বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর খোলামেলা অর্থবহ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন যে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। এটা এখনও পরিষ্কার নয় যে পরমাণু অস্ত্র পরিহার করার বিনিময়ে উত্তর কোরিয়া ঠিক কী ধরনের নিরাপত্তার নিশ্চয়তা চাইবে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেছেন এই নিশ্চয়তা হবে আন্তর্জাতিক এবং বৈধ। কলম্বোতে যুক্তরাষ্ট্রের দূতাবাস লোকজনকে পরামর্শ দিয়েছে যে সামনের সপ্তাহান্তের সময় তারা যেন শ্রীলঙ্কার উপাসনালয়গুলো এড়িয়ে যান। দূতাবাস আজ তাঁর সরকারি টুইটারে জানিয়েছে, সতর্ক নজর রাখুন এবং ভিড় এড়িয়ে চলুন। ইস্টার সানডেতে খ্রিস্টান উপাসনাকারীদের ওপর নৃশংস হামলার কয়েকদিন পর এই সতর্ক বার্তাটি দেয়া হলো। ওই আক্রমণে ৩৫০রও বেশি লোক প্রাণ হারান। শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব হেমশ্রী ফার্নান্ডো সে দেশের প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে আজ পদত্যাগ করেছেন। এর আগে পাওয়া সতর্ক বার্তায় সাড়া দিতে ব্যর্থতার জন্য সরকার জনসাধারণের তীব্র রোষের শিকার হয়েছে এবং শীর্ষ কর্মকর্তারা স্বীকার করেছেন যে বড় রকমের গাফিলতি হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, ফার্নান্ডো বলছেন যে তাঁর তরফ থেকে কোনো ব্যর্থতা ছিল না, তবে কোনো কোনো প্রতিষ্ঠান যার প্রধান তিনি ছিলেন তাদের ব্যর্থতার দায় নিয়েই তিনি সরে যাচ্ছেন। খবরে বলা হয়েছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তরফ থেকে শ্রীলঙ্কাকে বহু সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং ইসলামী জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল তৌফিক জামাতের ব্যাপারেও বিস্তারিত জানানো হয়েছিল, যাদের ব্যাপারে সন্দেহ করা হচ্ছে যে তারাই এই হামলা চালিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। তিনি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দেও জানিয়েছেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার রাজশাহী ঢাকা রাজশাহী রুটে নতুন একটি বিরতিহীন ট্রেনের উদ্বোধনের সময় এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন,
বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে।
এ ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথে কারো সম্পৃক্ততার সন্ধান পেলে তা অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন,
জাইরা যারা এই ধরনের হত্যাকাণ্ড চালায় তারা কি পায়, কি লাভ তাদের হয়? মানুষের ঘৃণা ছাড়া, অভিশাপ ছাড়া আর কিছু তারা পায় না। আর ইসলাম ধর্মের নাম নিয়ে যারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ চালায়, আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে।
শুক্রবার জুম্মার নামাজের খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে সারা দেশে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলেছেন, বর্ষায় ভূমিধসে রোহিঙ্গাদের কোনো জীবনহানি হলে এর দায় দায়িত্ব যারা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিরোধিতা করছেন তাঁদের নিতে হবে। জাতিসংঘের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
বর্তমানে বাংলাদেশ সফররত জাতিসংঘের তিন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আলোচ্য সম্পর্কে সাংবাদিকদের বলেন,
আপনাদের এখানে কিছু করার নেই, আপনারা মায়ানমারকে কনভিন্স করেন যে তারা তাদের লোক নিয়ে যাবে। আমরা বলেছি কিছু লোকরে বাসাঞ্চলে নিয়ে যেতে চাই, যে ল্যান্ডস্লাইড হলে লোক মারা যাবে, মারা গেলে পরে আমরা উইল নট বি রেসপন্সিবল। আপনারা যারা বাধা দিচ্ছেন, ইউ শুড বি রেসপন্সিবল।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রাখাইনে প্রত্যাবাসন পরিবেশ সৃষ্টির জন্য এটিও খুঁজে দেখতে হবে যে আরাকান আর্মি কোন দেশের অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে, কারা এর যোগানদাতা। তিনি বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে এখানে জঙ্গি উত্থান হতে পারে। সংক্ষিপ্ত মন্তব্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আমরা মিয়ানমার সরকারের সাথে সার্বক্ষণিক কাজ করছি, তবে সংকটটি জটিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ওই তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার কক্সবাজার সফরের প্রথম দিনে UNHCR এর প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে জাতিসংঘ মিয়ানমারের সঙ্গে কাজ করে যাচ্ছে। এতে রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবর্ষণের সুযোগ তৈরি হবে। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
কক্সবাজার সফরকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ এবং স্থানীয় জনগণ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন UNHCR এর প্রধান ফিলিপো গ্র্যান্ডি।
We will continue to work on solutions for this situation and the solution lies clearly in Myanmar, where we are engaged, the UN is engaged with the government of Myanmar to try and create the conditions that will create confidence for people to make the voluntary choice to go back.
UNHCR এর প্রধান ফিলিপো গ্র্যান্ডি, IOM এর প্রধান এন্থনিও বিথিরিনো এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক দুপুরে কক্সবাজার পৌঁছেন। আগামীকাল শুক্রবার তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন যে তিনি 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে চাইবেন। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য ডেমোক্রেটিক পার্টির বহু প্রার্থিতাকামীদের শীর্ষে চলে আসলেন বাইডেন। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সেনেটর এবং ওবামা প্রশাসনে দুমেয়াদের জন্য ভাইস প্রেসিডেন্ট, এবার ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে প্রস্তুত এমন অনেকের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন। তবে প্রশ্ন হচ্ছে, তাদের মতো তিনি তহবিল সংগ্রহ করতে পারবেন কি না। অবশ্য পররাষ্ট্র বিষয়, ফৌজদারি বিচার এবং অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে তার অভিজ্ঞতার অন্যান্য প্রার্থীদের সঙ্গে অতুলনীয়। আজ সকালে দেওয়া এক বার্তায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত মূল্যবোধ এবং বিশ্বে তার অবস্থান এখন সংকটাপন্ন। আফগানিস্তানে তালিবানের সঙ্গে আলোচনারত যুক্তরাষ্ট্রের দূত জালমে খালিলজাদ বলেছেন যে সে দেশে নিহতদের সংখ্যা কমাতে হলে দেশটিকে শান্তি চুক্তি সম্পাদন করতে হবে। গতকাল জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয়েছে যে 2019 সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্র এবং আফগান সরকারের সামরিক বাহিনীর হাতে নিহতের সংখ্যা তালিবান এবং অন্যান্য বিদ্রোহীদের হাতে নিহতদের চাইতে বেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছেন যে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার ব্যাপারে মুলারের তদন্ত নস্যাৎ করতে তিনি বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারকে বরখাস্ত করে করতে হোয়াইট হাউসের কৌঁসুলি ডোনাল্ড ম্যাগানকে আদেশ দিয়েছিলেন। আজ এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, যেমনটি ভুয়া সংবাদ মাধ্যমগুলো ভুল প্রতিবেদন দিয়েছে, আমি কখনই হোয়াইট হাউসের কৌঁসুলি ডন ম্যাগানকে বলিনি রবার্ট মুলারকে সরিয়ে দিতে, যদিও সেটা করার বৈধ অধিকার আমার ছিল। গত সপ্তাহে প্রকাশিত 448 পাতার ওই প্রতিবেদনে মুলার বলেছেন, 2017 সালের জুন মাসে ট্রাম্প ম্যাগানকে দুবার তাঁর বাড়িতে ডেকে পাঠান এবং তাকে নির্দেশ দেন বিশেষ কৌশলকে অপসারণ করার। তবে মুলার বলছেন, 21 মাস ধরে হোয়াইট হাউসে কর্মরত ম্যাগান ট্রাম্পের এই দাবিতে বিভ্রান্ত বোধ করেন এবং তার অনুরোধ অনুযায়ী কাজ করতে চাননি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার এবং 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদ। এর আগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের দুই এমপি শপথ নেন। ঢাকা থেকে আরো জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
ঠাকুরগাঁও 3 আসন থেকে নির্বাচিত জাহিদ বিএনপির হয়ে প্রথম সংসদে যোগ দিলেন। এর আগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের দুই এমপি শপথ নেন। গণফোরামের ওই দুই এমপির একজন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে দল থেকে বহিষ্কার করেছে গণফোরাম, অন্য সদস্য মুকাব্বির খানকেও বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে দলটি। শপথ নেওয়া জাহিদুর রহমানের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দলের সিদ্ধান্ত, দলের আদর্শ এবং নেত্রীকে জেলখানায় রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে বা ভবিষ্যতের ন্যায়, তারা জাতীয়তাবাদী শক্তির সাথে চলার যোগ্যতা রাখে না। তারা হবে গণদুশ্মন এবং জনগণই তাদের বিচার সময় মতো করবে।
জাহিদুর রহমান এক প্রতিক্রিয়া জানিয়েছেন, নির্বাচনী এলাকার জনগণের চাপেই তিনি শপথ নিয়েছেন। সংসদে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দাবিও তুলে ধরবেন। বৃহস্পতিবার দুপুরে অনেকটা আকস্মিকভাবেই জাহিদুর রহমানকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তাকে নিয়ে এ পর্যন্ত 295 জন এমপি শপথ নিলেন। বিএনপি থেকে নির্বাচিত অন্য 5 জন সদস্য এখনও শপথ নেননি, তবে শেষ পর্যন্ত তারা কি করবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা চলছে। সংসদ অধিবেশন শুরুর প্রথম 90 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে 30 এপ্রিলের মধ্যেই শপথ নিতে হবে নির্বাচিতদের। নিয়ম অনুযায়ী শপথ না নিলে আসন শূন্য ঘোষণা করা হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের একটি উচ্চ আদালত রেজিস্টার্ড চিকিৎসকদের ব্যবস্থাপত্র ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন জহুরুল আলম।
বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অ্যান্টিবায়োটিকের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হকের করা এক রিট আবেদনের উপর শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। আদেশ পাওয়ার 2 দিনের মধ্যে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদেরকে এ বিষয়ে সার্কুলার ইস্যু করতে মহাপরিচালককে নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কেন বেআইনি ঘোষণা করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। রিটকারী তার আবেদনে বলেছেন, ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক বিক্রির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকেই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করার ফলে তা দেশের বিরাট সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আগামী 29 এপ্রিল ভারতের নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা চেষ্টা করছি পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন সংযোগ পেতে, তবে চলে যাচ্ছি সেলিম হোসেনের একটি প্রতিবেদন যা তিনি করছেন টুইটার, ইউটিউব, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলো তাদের সাইট ব্যবহারকারীদের প্রকাশিত কন্টেন্ট বা বিষয়ের জন্য দায়ী নয়। এই আইনি সুরক্ষার কারণে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলো দ্রুত বিস্তার লাভ করেছে। প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা যাই বলুক না কেন, সাধারণ মানুষ চান তারা কন্টেন্ট আপলোডের বিষয়ে দায়বদ্ধ হোক। এই বিষয়টি নিয়েই নিউইয়র্কের ইউনিভার্সাল ই বিজনেস সলিউশনসের সিসকো ভয়েস আর্কিটেক্ট প্রযুক্তি বিশেষজ্ঞ মুশফিকুর রহমান মিলনের সঙ্গে এখন কথা বলছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। মুশফিকুর রহমান মিলন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেশ কয়েকটি আইটি প্রতিষ্ঠানে কাজ করেছেন, IBM সহ। তো তিনি আমাদের সঙ্গে এখনও যুক্ত হননি, মুশফিকুর রহমান মিলনকে পাওয়ার আগে আমি আমাদের সহকর্মী মিশেল কুইনের রিপোর্টের কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। মিশেল কুইন তার রিপোর্টে উল্লেখ করেছেন, সামাজিক মাধ্যমের দায়বদ্ধতা নিশ্চিত করতে চেষ্টা করছে সরকারি কর্তৃপক্ষ, আবার কীভাবে তা রোধ করা যায় সে চেষ্টা করছে ওইসব প্রতিষ্ঠান। মিশেল কুইন তার রিপোর্টে বলেন, সামাজিক মাধ্যমে সত্য মিথ্যার বিচার বিবেচনা নেই, যে যেভাবে ইচ্ছে যা ইচ্ছে পোস্ট করছে, তাতে মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে নানান রকম বিভ্রান্তি। প্যারিসের নটরডেম ক্যাথিড্রাল নিয়ে মিথ্যা বানোয়ার গল্প ষড়যন্ত্রের কাহিনী ছড়িয়েছে সামাজিক মাধ্যম, টুইটার, ফেসবুক, ইউটিউবেও, তবে তেমন ভাইরাল হয়নি কোনোটি। ড্যানিয়েল ফাঙ্কি অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক অ্যাট পয়েন্টিয়ার ইনস্টিটিউটের একজন রিপোর্টার, তার মত হচ্ছে প্রতিষ্ঠানগুলোর নিশ্চয়ই কিছু দায়বদ্ধতা রয়েছে। ড্যানিয়েল তার বক্তব্যে যেমনটি বলছেন,
I think tech platforms would point to the things they're trying to do to limit the spread of misinformation as saying, hey, this is proof that what we're doing is working. Honestly, like from where I sit, I think it's really just like more people are aware that this is happening.
তিনি বলছিলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তাদের সাইটের মিথ্যা তথ্য বন্ধ করবার বিষয়ে পদক্ষেপ নিতে হবে, কি কি পদক্ষেপ তারা নিচ্ছে তাও জানাতে হবে মানুষকে, সবাইকেই বলতে হবে যে এই দেখুন আমরা যে কাজ করছি তার প্রমাণ। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে দ্রুত এবং শক্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে মানুষ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দেখতে চাই সরাসরি। ফেসবুক সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে কাজ করছে, তাদের সাইটে থাকা যেসব পোস্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা পরিষ্কারের কাজ করছে ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো। টুইটার মিথ্যা তথ্য বানোয়ার পোস্ট বিভ্রান্তিমূলক লেখা পরিষ্কারের আগ্রহ দেখিয়েছে, ইউটিউবও তাদের সাইটের সব বিপজ্জনক ভিডিও পরিষ্কার করবার কাজ করছে। তবে বিশেষজ্ঞদের মত হচ্ছে আরও অনেক দায়িত্ব রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর, সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোর। কংগ্রেসম্যান সিলভিয়া গার্সিয়ার মত হচ্ছে, সমস্যা হয় এমন ভাষার পোস্ট বন্ধ করতে পারে তারা। সামাজিক মাধ্যমে নির্বাহীদের কংগ্রেসনাল শুনানিতে সিলভিয়া গার্সিয়া প্রশ্ন করেন তারা কি করছে এই বিভ্রান্তি বন্ধে। সিলভিয়ার বক্তব্য যেমন রয়েছে,
What have you done to ensure that all your folks out there globally know the dog whistles and know the key words?
সম্প্রতি ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমের যে কংগ্রেসনাল শুনানি হয় তাতে এই গার্সিয়া বলছিলেন যে যারা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় তা বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে শব্দ চিহ্নিত করা, বিশেষ বিশেষ ফ্রেজগুলো আলাদা করা, যে কারণে মানুষ দ্রুত সাড়া দেয় তা বাছাই করে নেয়া, সুনির্দিষ্ট কিছু ভাষায় ওইসব সাইট যারা ব্যবহার করে বিভ্রান্তি ছড়ায় তা বন্ধ করা যায় কি না, এইসব ব্যাপারে সামাজিক মাধ্যম কোনো পদক্ষেপ নিচ্ছে কি না সে ব্যাপারে প্রশ্ন করেন কংগ্রেসম্যান, কংগ্রেস ওম্যানরা নির্বাহীদের কাছে। শুনানিতে অংশ নেয় ফেসবুকের নির্বাহী নেইল পটস, যেমনটি বলেন যে আমরা নিরাপত্তার দিকে জোর দিচ্ছি সবচেয়ে বেশি। ফেসবুকের নেইল স্পট,
We do have 30,000 people now focused on safety and security, and within that 30,000 people, we have specific subject matter experts that focus on this area. So we have academics, we have other people who come.
তিনি বলছিলেন, আমাদের 30,000 কর্মী নিরাপত্তার দিকে নজর রাখছেন, এর মধ্যে সুনির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ রয়েছেন, গবেষক, শিক্ষাবিদ রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন, মানবাধিকার বিশেষজ্ঞ রয়েছেন, যারা এই বিভ্রান্তিমূলক বিষয়গুলো রোধ করতে সহায়তা করতে পারে। আমরা প্রচুর মাত্রায় অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছি যাতে তথ্য জোগাড় এবং পরিচ্ছন্ন করা সহজ হয় এই সাইটগুলো। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যাম উইনবার্গের মতে, প্রযুক্তি খাতে আউটসোর্সিং একটি বড় বিষয়, সেদিকেও খেয়াল রাখা দরকার, যেমন তিনি বলেন,
Right now there's a lot of outsourcing going on. In other words, washing our own hands of the problem.
বলছিলেন, বর্তমানে প্রচুর আউটসোর্সিং বা বহিরুৎসায়ন চলছে যা বিভিন্ন রকম বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। আমরা আউটসোর্সিং এর নামে দায়িত্ব এড়াতে পারি না, এটিও সতর্কভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যাদেরকে হিউম্যান ফ্যাক্ট চেকার বলা হচ্ছে, তারা বিভিন্ন সামাজিক মাধ্যমের ভুল ভ্রান্তি, মিথ্যা বানোয়ার তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য নির্ধারণ এবং পরিচ্ছন্ন করবার জন্য নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন। factcheck.org এর পরিচালক এঙ্গুইন কেলি এ প্রসঙ্গে কথা বলেন,
They are then able to create a database now of bad actors and they can start taking action against them
তিনি বলছিলেন, এভাবে প্রযুক্তি ব্যবহার করে খারাপ বিষয়গুলো শনাক্ত করবার পর একটি ডাটাবেস তৈরি করা হবে এবং সেসব পরিষ্কার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে সামাজিক মাধ্যমের নেতিবাচক বিষয়গুলো পরিচ্ছন্ন হবে, প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হবে, নিশ্চিত হবে, তাদের আর্থিক দণ্ডও কমবে। তবে ভুল তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য কমার সঙ্গে সঙ্গে ফেসবুকের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং তাদের ব্যবহারকারীর সংখ্যা হয়তো কমবে, এমন আশঙ্কা অনেকে প্রকাশ করছেন। সামাজিক মাধ্যমগুলোর দায়বদ্ধতা দায়িত্ব যত বেশি হবে তাদের আর্থিক লাভ কমে যেতে পারে, এমনটিও অনেকের আশঙ্কা, অনেকের মনে প্রশ্ন এ বিষয়ে। সামাজিক মাধ্যমগুলো হয়তো এ প্রশ্নের উত্তর জানে না, এ নিয়ে তারা গবেষণা করছে নিরন্তর, এ প্রশ্নের উত্তর খুঁজছে। এইসব বিষয় নিয়েই আমরা আজ কথা বলার জন্য আমাদের নিউ ইয়র্কের যে আইটি বিশেষজ্ঞ মুশফিকুর রহিম মিলন আমন্ত্রণ জানিয়েছি, তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা তার সঙ্গে বিষয়টি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মুশফিকুর রহমান মিলন, আপনি আমার এই প্রতিবেদনটি শুনেছেন, আমাদের এক সহকর্মীর করা, তো আপনাকে স্পেসিফিক দুই তিনটা প্রশ্ন করতে চাই খুব সংক্ষেপে, আমার মনে হয় বেশি সময়ও নাই আমাদের হাতে। এক নম্বর হচ্ছে, সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে বিশেষ করে ফেসবুক, টুইটার, তারপরে ইউটিউব সহ অন্যান্য যেসব মাধ্যম, তাতে বিভ্রান্তিমূলক মিথ্যা পোস্ট অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটিয়েছে। যেমন কিছুদিন আগে নটরডেম, প্যারিসের নটরডেমের একটি ঘটনা, সেটিও এই সামাজিক মাধ্যমের ইন্ধন ছিল বলা হচ্ছে। তো প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব কতটুকু আপনি কি মনে করেন?
না, আমি মনে করি প্রতিষ্ঠানগুলোরই দায়িত্ব সবচেয়ে বেশি, তাই না? তারা একটা প্ল্যাটফর্ম দিয়েছে মানুষকে, যেটা থেকে তারা ব্যবসা করছে, তাদের একটা, এগুলো এক একটা কিন্তু অতি লাভজনক একটা প্রতিষ্ঠান, তো তাদের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে। মানলাম এটা অনেক বেশি ব্যবহারী, এত বেশি ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করা হয়তো কঠিন, তবে বিতর্কিত বিষয়গুলোর ব্যাপারে খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া সম্ভব। প্রত্যেকটা দেশে তাদের অফিস থাকা উচিত, সংশ্লিষ্ট দেশের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ একটা রেগুলেটরি সিস্টেম থাকা উচিত। যদি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ ক্ষতিকর কিছু করে, সেটা ভাইরাল হওয়ার আগেই উৎস থেকে ওরা মুছে দিতে পারে, আর যারা ক্ষতিকর জিনিস শেয়ার করে তাদের আইনের আওতায় আনা এনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে তারা।
আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি বললেন করতে পারে এবং দায়বদ্ধতার অনেক জায়গা রয়েছে, কিন্তু তারপরেও ফেসবুক, টুইটার, ইউটিউব সহ বড় বড় যে সামাজিক মাধ্যমগুলো, যে প্রতিষ্ঠানগুলো, তাদের কিন্তু এইসব দায়বদ্ধতার কে রোধ করার জন্য অনেক লিগাল প্রোটেকশনও আছে। এক কথায় তারা বলে দেয় যে সব পোস্টের দায় ব্যবহারকারীদের, যারা আমাদের পোস্ট ব্যবহার করছে, যারা পোস্ট দিয়েছে তাদের দায়, এবং বড় বড় অ্যাটর্নিরা তাদের পক্ষে কাজ করেন। নিউজিল্যান্ডের মসজিদের গোলাগুলির ঘটনা লাইভ হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল, তাদেরকে দায়বদ্ধ করবার জন্য কি করা যায়?
এখন কি করা যায় এটা এত সহজ না বলা। তারপরে আমি একটু বলি যে দেখেন, তারা বললেই তো হয়ে যাওয়া উচিত না, তারা নীতিমালা করেছে, এখন এই নীতিমালাটা আসলে এটা কি ভেরিফাইড কি না, এটা কি সারা, এটা কি একটা রাষ্ট্রের সাথে বা সারা ওয়ার্ল্ড এর সাথে কি এটা কি ক্রস চেক করা হয়েছে কিনা, তারা তো বললেই হবে না। কমন সেন্সটা কি বলে, যেমন ধরেন এটা একটা সোশ্যাল মিডিয়া, তাই না? এখন কিন্তু সবচেয়ে বড় মিডিয়া হলো এটা, এরা একের ভিতরে অনেক কিছু, তো আমি সবকিছু বাদ দিলাম। ধরেন আমি যদি ধরি এটা একটা বিশেষ সংবাদ মাধ্যম, এটা সবাই সংবাদদাতা এবং সবাই গ্রাহক,
জি,
তো তাহলে যদি কোনো একটা সংবাদ মাধ্যম, যদি কোনো একটা সংবাদদাতা যদি মিথ্যা সংবাদ দেয়, তাহলে সেটা যদি প্রচারিত হয় কোনো একটা মাধ্যমে, সে দায়টা কার ঘাড়ে যায়?
মাধ্যমের প্রতিষ্ঠানে। হ্যাঁ, ওই জায়গাতেই আমি বললাম যে তারা এড়িয়ে যায়।
যদি ভয়েস অফ আমেরিকা হয়, বিবিসি যদি হয়, তারা যদি কোনো একটা মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাদের তো পেজ সংবাদদাতা আছে, তাহলে তারা কি ওই পেজ সংবাদদাতাকে আমরা ধরবো নাকি প্রতিষ্ঠানকে ধরবো? তাহলে ব্যাপারটা হচ্ছে যে ওরা কি বললো সেটা আসলে ব্যাপার না, ওরা কি নীতিমালা সেট করলো সেটা ব্যাপার না। নীতিমালা হওয়া উচিত জিনিসটা অন্য অন্য মাধ্যমগুলো, ওরা তো আসলে অনেকগুলো একসাথে, তো ওদের প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে, মানে প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা করে সেটা অন্য অন্য ভেরিফাইড মাধ্যমগুলোতে যে নীতিমালা আছে সেটার সাথে ম্যাচ করানো। যেমন ধরেন ভয়েস অফ আমেরিকার একটা নীতিমালা আছে, সেই নীতিমালাটা অ্যাটলিস্ট ওদের সংবাদ প্রচারের যে অংশটুকু সেটাতে এই জিনিসটা বা হুবহু কিছু একটা অ্যাপ্লাই করা উচিত।
আচ্ছা, আর একটি বিষয় হলো গ্ল্যামার জগৎ, যেরকম বিনোদন জগতে কথিত আছে যে স্ক্যান্ডাল যার যত বেশি সে তত পপুলার, এবং সেই নায়ক নায়িকা কিংবা গায়ক গায়িকার কাটতি বেশি, তার দর্শক বেশি, ভক্ত বেশি। সামাজিক মাধ্যমেও কি এই ধরনের একটি প্রতিযোগিতা শুরু হয়েছে কিনা, যে ফেসবুক?
মানুষ দেখেন, মানুষের সাইকোলজি যদি আমরা দেখি, মানুষ সম্ভবত একটু কৌতূহলী, এবং যেসব জিনিসগুলো একটু কৌতূহল উদ্দীপক সেগুলোর প্রতি মানুষের একটু আগ্রহ থাকে। তার এগুলো হলো একরকম স্লো পয়জনের মতো, মানুষ কিন্তু বুঝতে পারে না তার কি ক্ষতি হচ্ছে, এবং এইসব জিনিসের ক্ষতিকর দিক সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই। তো মানুষ সাময়িক ভালো লাগাটাকে দিয়ে যেহেতু চলে, কোনটা সত্য কোনটা মিথ্যা, দীর্ঘমেয়াদে কোনটা ক্ষতিকর, সেগুলোকে বিবেচনায় নিয়ে চলার মতো প্রজ্ঞা সাধারণ মানুষের কিন্তু নাই। এই কারণেই প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থার অনেক বেশি গবেষক থাকা দরকার, গবেষণা থাকা দরকার, নীতিমালা থাকা দরকার।
আপনি বলছেন যে সেগুলো এইসব প্রতিষ্ঠান, মানে যে দেশের যে প্রতিষ্ঠানটি সেই দেশের সরকারের দায়িত্ব এদেরকে কন্ট্রোল করা।
অ্যাবসলিউটলি।
আচ্ছা, আর একটি, আমাদের হাতে সময় নেই, শেষ প্রশ্নটি আমি করি। ফেক নিউজ এই শব্দটি এই বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে বেশি প্রচলিত, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আগে প্রায় ব্যবহার করতেন, ইদানিং একটু কম করেন। সামাজিক মাধ্যমে এই ফেক নিউজের বিস্তার কিন্তু বেশি দেখা যাচ্ছে, এবং সামাজিক মাধ্যমে সবাই সাংবাদিক, আপনি আগেও বলেছেন, সবাই লাইভও করে। তো এর লাভ এবং ক্ষতি কি, এবং এটা ক্ষতিকর দিকগুলো বন্ধ করা যায় কিভাবে? যদি
না, আপনি তো নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন, যে যেটা করার জন্য শিক্ষা গ্রহণ করেনি তাকে সেটা করতে দেওয়া খুবই বিপজ্জনক।
রাইট, মানে শিক্ষিত হতে হবে।
হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা যারা অনেক ভালো কিছু দেখে এসেছি, আমি আপনি, আমরা কিন্তু একটা পার্থক্য করতে পারি যে হ্যাঁ এটা খারাপ এটা ভালো, কিন্তু যারা প্রথম থেকেই এই জিনিসগুলো দেখে বড় হচ্ছে তারা আসলে কি শিখছে, তারা তো আসলে বুঝতেই পারছে না, তারা এসবকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভাববে। তো এটা খুব দুঃখজনক যে ভালো জিনিসগুলো সমাজ থেকে এভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সৃষ্টিশীল মানুষগুলো মোটা রুচির মানুষের কাছে মার খাচ্ছে। তো এইটার জন্য উচিত যে এগুলোকে এনফোর্স করা, যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ছাড়া কোনো কিছু পাবলিশ না করা।
জি, অসংখ্য ধন্যবাদ মুশফিকুর রহমান মিলন, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার আগামী 29 এপ্রিল ভারতে নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এবং এ নিয়ে আসানুল হক কথা বলছেন কলকাতার পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
ধন্যবাদ। যেমনটি শুনলেন যে 29 এপ্রিল গোটা ভারতের সাথে পশ্চিমবঙ্গেও সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং তার আগে গোটা রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক দলগুলোর প্রচারাভিযানে একটা সরগরম অবস্থা। কলকাতায় পরমাশিস ঘোষ রায়, তিনি আমাদের সাথে টেলিফোনে যুক্ত রয়েছেন এই মুহূর্তে। পরমাশিস, এই যে 29 এপ্রিল পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট গ্রহণ হতে যাচ্ছে, কয়টি কেন্দ্র এবং কোন কোন কেন্দ্রে ভোট হবে?
29 এপ্রিল যে চতুর্থ দফার ইলেকশন হবে গোটা ভারতবর্ষে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই চতুর্থ দফার ভোট যে অনুষ্ঠিত হবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোট 8টি কেন্দ্র, বহরমপুর কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। মোট 8টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে চতুর্থ দফার নির্বাচন।
আচ্ছা, তো তৃতীয় দফায় যে 5টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে তার পরিসংখ্যানটা কেমন?
পরিসংখ্যানটা গড়ে 80% ভোট পড়েছে 5টি কেন্দ্রে গড়ে, নির্বাচন কমিশন এই তথ্য আমাদের কাছে দিয়েছে, কোথাও 81, কোথায় 82.2, এরকম গড়ে 80% ভোট পড়েছে লাস্ট তৃতীয় দফার ভোটে 5টি কেন্দ্রে।
আচ্ছা, 80%, তাহলে তো ভোটের হার বেশ উঁচু।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভোট কিন্তু মানুষ দিতে পারছে বা দিয়েছে, এটা একেবারে পরিসংখ্যানের যে তুলে ধরেছে নির্বাচন কমিশন এখান থেকে কিন্তু এটা একদমই পরিষ্কার যে ভোটের হার অবশ্যই ভালো।
আচ্ছা, এরকম কি বরাবরই ভারতে ভোটের হার এরকম বরাবরই কি উঁচু থাকে নাকি এবার একটু বেশি?
এটা দেখা যাচ্ছে যে গত এই তৃতীয় দফার ইলেকশনে যেটা পাঁচটা বুথে পাঁচটা কেন্দ্রে যে গড়ে প্রত্যেকটাতে জায়গাতে যে গড়ে 80% ভোট পড়েছে সেটা কিন্তু অনেকদিন পর কিন্তু লক্ষ্য করা গেল। কিন্তু কোন সময় দেখা যায় কোনো একটা বুথে 55% ভোট পড়লো না, আবার কোনো একটা বুথে দেখা গেল 90% ভোট পড়লো, সেইখানে কিন্তু কারচুপির কথা অভিযোগ অবশ্যই ওঠে। সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু একদমই নয়, নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ এবং সেনাবাহিনী, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অনেক অভিযোগ থাকলেও যেটা দাবি করা হয়েছিল সেনাদের আধা সেনা দিয়ে ভোট করানো হোক, সেই জায়গা থেকে কিন্তু নির্বাচন কমিশন যেমন সাকসেস তেমনি মানুষ সাধারণ ভোটারও কিন্তু একটা খুশির জায়গায় রয়েছে যে আমরা ভোট দিতে পেরেছি।
এনাগাদ যে পরিমাণ ভোট হয়েছে তাতে সহিংসতা সংঘর্ষ সেরকম কতটা ঘটেছে? তৃতীয় দফা ভোটের সময় তো একজন নিহত হলেন,
খুন হয়েছেন, একজন নিহত হয়েছেন, দুজন কংগ্রেস কর্মী একজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। তার পরবর্তী সময়ও কিন্তু আমরা দেখলাম গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু রাজনৈতিক সংঘর্ষ কিন্তু এখনো অব্যাহত। এখন বিষয়টা হচ্ছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ তারা বারবারই অভিযোগ জানাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। এখন প্রশ্ন একটাই কিন্তু সাংবাদিক মহলে এবং সাধারণ মানুষের মনে, নির্বাচন কমিশন এই সংঘর্ষ এই বিভিন্ন অভিযোগের মানে ফয়সলা করবে না নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে, সেই জায়গায় কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে। তবু নির্বাচন কমিশন কিন্তু চেষ্টা করছে ভোটটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার, এবং আগামী চতুর্থ দফার ইলেকশনে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে অ্যাভারেজ 98.98 মানে শতাংশ বুথেই কিন্তু অর্ধসামরিক বাহিনী মোতায়েন থাকবে।
এই মুহূর্তে রাজ্যে প্রচার অভিযানের যে পরিস্থিতি সেটা কেমন?
সেটা তো একেবারে প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী গতকালও এসেছিলেন রাজ্যসভা, মানে ওদের বিজেপি সর্বভারতীয় সভাপতি গত পরশুদিনও সভা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই প্রত্যেকটা জেলা সদরের উপরে মিটিং করছেন, রোড শো করছেন। সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কিন্তু একেবারে কনসেন্ট্রেট করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সদর এবং সাব ডিভিশন লেভেলে প্রচার করার জন্য, এবং প্রার্থীরা কিন্তু তাদের কেন্দ্রে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু রোড শো করছে, স্ট্রিট কর্নার হচ্ছে, এগুলো কিন্তু লেগেই থাকছে। এবং সন্ধ্যের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু মুখপাত্র হিসাবে মিডিয়ার সঙ্গে যারা কথা বলবে তারা কিন্তু টিভি টেলিভিশনের পর্দায় বসেই যাচ্ছেন, নানা আলোচনা সমালোচনা নিয়ে বসে যাচ্ছেন।
ভোট দেওয়ার আগে বা পরে ভোটারদের ওপর যে জরিপ চালানো হয় যে তারা এইবারের ভোটে কাকে ভোট দেবেন, এই ধরনের জরিপগুলোতে এনাগাদ কি রকম আভাস পাওয়া যাচ্ছে?
আজকেই একটা জায়গায় আমরা দেখেছি যেটা হুমকি দেওয়া হয়েছে যে বিজেপিকে ভোট দিলে ভোটার কার্ড কেড়ে নেওয়া হবে, এরকম হুমকি কিন্তু সরকার পক্ষ থেকেও দেওয়া হচ্ছে, বিরোধী পক্ষ থেকেও দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিল তৃণমূল কংগ্রেসের একদম প্রভাবশালী নেতা অর্জুন সিং, সে ইতিমধ্যে বিজেপিতে জয়েন করেছে। তার জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে এই নতুন সরকারের 2011 পরে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার কিন্তু এই রাজ্যে প্রশাসনিক দায়িত্বে এসেছিল, সেই সময়কার মন্ত্রী ছিলেন মদন মিত্র, যিনি আমাদের রাজ্যের অর্থনৈতিক একটা স্ক্যাম হয়েছিল সারদা কেলেঙ্কারি, সেখানে সিবিআই জেরার জন্য তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। সেই মদন মিত্রের নাম ইতিমধ্যে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভাটপাড়া লোক মানে বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু মদন মিত্র উপনির্বাচনে লড়বে। এটা কিন্তু আমাদের এই চতুর্থ দফা ইলেকশনের আগে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে কিন্তু এর একটা কিন্তু প্রভাব পড়বেই চতুর্থ দফার ইলেকশনে।
জনমত জরিপ থেকে কি কোনো আভাস পাওয়া যাচ্ছে যে কোন দিকে এবারের পাল্লাটা বেশি ঝুঁকে পড়েছে?
এটা খুবই কঠিন প্রশ্ন, বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু বিভিন্ন তথ্য দিচ্ছে, কিন্তু পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় 23 মে-র আগে সঠিকভাবে কিছু বলা যায় না। কিন্তু গোটা দেশের কিন্তু যা পরিস্থিতি তাকে দেখা যাচ্ছে, যারা ক্ষমতায় রয়েছে তারা কিন্তু কিছুটা সিট হারাবে, যারা ক্ষমতায় রয়েছে বিরোধীরা কিন্তু একটা জায়গায় উঠে আসছে, সেইটা একদম পরিষ্কার ভাবেই বলে দেওয়া যায়।
বাকিটা তো 23 মে এর অপেক্ষায় আমাদের থাকতেই হবে।
পরমাশিস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি নানা উদ্যোগের ফলে ম্যালেরিয়া অনেকটাই কমে গেছে। তারপরও 2016 সালে ম্যালেরিয়ায় 17 জনের মৃত্যু হয়। বিশ্ব ম্যালেরিয়া দিবসকে সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরেছেন নাসরিন হুদাবিথি।
একটা সময় ছিল যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ম্যালেরিয়া দেখা দিত, বিশেষ করে পার্বত্য অঞ্চলে এর প্রকোপ বেশি ছিল। 2016 সালেও ম্যালেরিয়ায় মৃত্যু হয় 17 জনের। সরকারি ও বেসরকারিভাবে নেওয়া ঔষধ ও মশারি বিতরণ কর্মসূচির ফলে ম্যালেরিয়া অনেকটাই কমে গেছে। এ নিয়ে বিভিন্ন অঞ্চলে বসবাসকারীরা বললেন,
বহু বছর আগে আমরা ম্যালেরিয়ার ভয়টা যেমন ধরেন এটা আমার নিজেরাই হতো, কিন্তু এটা আজকে 10 বছর ধরে প্রায় এর আরও আগের থেকেই ম্যালেরিয়ার এই জিনিসটা আমরা আর দেখতে পাচ্ছি না।
মশারি দেওয়ার পরে ওরা আবার চেক করতে আসে, মানে মশারি এগুলো ব্যবহার করে কিনা, এগুলো না আর ওগুলো পুরনো হলে নতুনভাবে এগুলো দেয়।
এনজিও সমাজকর্মীরা গিয়ে গিয়ে মানে উদ্বুদ্ধ করে আর কি, এই যে এই ম্যালেরিয়া সম্বন্ধে তো মোটামুটি নাই বললেই চলে। এখন ম্যালেরিয়া
বেশি না হলেও বাংলাদেশের কম করে হলেও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায় অনেক জেলায়। এর মধ্যে 1,80,00,000 মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। যদিও সমতল ভূমিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কম দেখা যায়, তবে পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ম্যালেরিয়া আক্রান্ত মানুষের সংখ্যা। এরই মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে 26 জনের ম্যালেরিয়া ধরা পড়েছে। তবে ম্যালেরিয়া যেন রোহিঙ্গাদের থেকে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ ফায়েজ।
আমাদের দেশের মানুষের মধ্যে না ছড়াতে পারে, এই কারণে আমাদের এই FDMN মানুষদের সঙ্গে মানুষদের জন্য কাজ করার জন্য ন্যাশনাল ম্যালেরিয়া প্রোগ্রাম এবং আমাদের BITAD একটি যৌথ একটা MOU স্বাক্ষর করেছে।
অসচেতনতা ও স্থানীয় জনগণকে জাতীয় কর্মসূচির সাথে সম্পৃক্ত করতে না পারায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ম্যালেরিয়া। তাই আগামী 30 সাল নাগাদ সরকারের ম্যালেরিয়া নির্মূল করার যে পরিকল্পনা রয়েছে তা কতটা বাস্তবায়িত হবে তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
পঁচিশে এপ্রিল তারিখে আমরা বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করে থাকি। এটি এমন একটি উপলক্ষ যার মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণ এবং বস্তুত মুছে ফেলার বিশ্বময় প্রয়াসকে স্বীকৃতি দেয়া হয়। দুর্ভাগ্যবশত অনেক বছরের অবিচল অগ্রগতির পরেও এর সাফল্য থমকে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা WHO-র তথ্যানুসারে 2015 এবং 2017 সালের মধ্যবর্তী সময়ে ম্যালেরিয়া রোগে আক্রান্তের ঘটনা কমে যায়নি এবং এ ব্যাপারে ভবিষ্যৎ উদ্বেগের আশঙ্কাও করা হচ্ছে। 2017 সালে 70% অথবা প্রায় 15,10,00,000 ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা ঘটেছে 11টি দেশে। দেশগুলি হচ্ছে বুর্কিনা ফাসো, ক্যামেরুন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ঘানা, মালি, মোজাম্বিক, নাইজার, নাইজেরিয়া, উগান্ডা, তানজানিয়া এবং ভারত। অবশ্যই এ ব্যাপারে আমাদের পরিবর্তন আনতে হবে যা আমরা করে আসছি, এবং WHO-র মতে পরিবর্তন তখনই আসবে যখন 4টি প্রধান লক্ষ্যের সাথে আমরা পরিচিত হব। প্রথমত অবশ্যই রাজনৈতিকভাবে ম্যালেরিয়াজনিত মৃত্যু কমানোর জন্য সদিচ্ছা থাকতে হবে, যার অর্থ হচ্ছে সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যাতে কার্যকরভাবে এই রোগ দমনে প্রয়োজনীয় উপকরণ ঘরে ঘরে পৌঁছানো যায়। দ্বিতীয়ত, দেশগুলিকে একজাতীয় মডেল থেকে সরে আসতে হবে। ভালো বিশ্লেষণ এবং কৌশলগত তথ্যের ব্যবহারের মাধ্যমে দেশগুলো চিহ্নিত করতে পারে কিভাবে এবং কোথায় এর সঠিক এবং কার্যকরী ব্যবহারের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করা যায়। তৃতীয়ত, ভালো চর্চা, নীতি এবং কৌশল গ্রহণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বময় ভালো প্রমাণ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং যেটি হতে পারে উচ্চ বোঝাসম্পন্ন দেশগুলিকে একটি নির্দিষ্ট আওতার মাধ্যমে আনা। পরিশেষে জাতীয় পর্যায়ে সমন্বিতভাবে এই রোগের বিরুদ্ধে লড়তে হবে। স্বাস্থ্য বিভাগের প্রয়াসকে অন্যান্য বিভাগ যেমন পরিবেশ, শিক্ষা ও কৃষি বিভাগের সঙ্গে অংশীভূত করতে হবে। এই কারণে এবছরের বিশ্ব ম্যালেরিয়া দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ম্যালেরিয়া থেকে মুক্তি আমার থেকেই শুরু। এটি তৃণমূল প্রচারণা যার লক্ষ্য হচ্ছে ম্যালেরিয়াকে রাজনৈতিক আলোচ্যসূচিতে রাখা, প্রয়োজনীয় উপকরণের যোগান দেওয়া এবং কমিউনিটি লেভেলে ম্যালেরিয়া প্রতিরোধে ব্যাপক অংশগ্রহণ এবং তদারকি নিশ্চিত করা। 2000 সাল থেকে বিশ্ব ম্যালেরিয়া দমনে ও লক্ষাধিক জীবন বাঁচাতে এক যুগান্তকারী উন্নতি সাধন করেছে। যেভাবেই হোক, অর্ধ পৃথিবী এখনও ম্যালেরিয়ার ঝুঁকিতে বাস করছে, যা প্রতিরোধযোগ্য, চিকিৎসা সেবাযোগ্য। এই রোগ লক্ষাধিক মানুষকে শুধু অসুস্থ ও মৃত্যুর মুখে ঠেলে দেয় এমনটি নয়, এটি বিশ্ব দারিদ্রতার কারণ ও ফলাফলও বটে। নতুন উৎসাহ ও চুক্তির মাধ্যমে আমরা হতে পারি এমন একটি প্রজন্ম, যেটি রোধ করতে পারে ইতিহাসের এই পুরাতন এবং প্রাণঘাতী ব্যাধির মধ্যে একটি ব্যাধিকে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন নারী কণ্ঠ পরিবেশনা করছেন শেগুফতানা নাসরিন কুইন।
শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর সুলতানা নুরুন্নাহারের সঙ্গে। তিনি একজন অ্যাটমিক অ্যাস্ট্রোফিজিসিস্ট, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ মুসলিম উইমেন ইন সায়েন্সের প্রতিষ্ঠাতা। ডক্টর নাহার বাংলাদেশে জন্মগ্রহণ করেন। বর্তমানে গবেষক বিজ্ঞানী ডক্টর সুলতানা নুরুন্নাহার ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন। ডক্টর সুলতানা নুরুন্নাহার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে।
আসসালামু আলাইকুম শেগুফতা, আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং সবাইকে ওহাইও স্টেট ইউনিভার্সিটির অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্ট থেকে।
ডক্টর নাহার, আপনি একজন অ্যাটমিক অ্যাস্ট্রোফিজিসিস্ট, বর্তমানে আপনি ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান বিভাগে পড়েন। অ্যাটমিক অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ে একটু বলবেন আমাদের শ্রোতাদের?
হ্যাঁ, বলবো। অ্যাস্ট্রোফিজিসিস্ট মিন্স যেটা আমি, যখন আমরা এনি অবজেক্ট আমরা স্টাডি করি পৃথিবীর বাইরে, স্পেসের, তো স্পেসের বাইরে যাই আমরা স্টাডি করি, ওটা হলো অ্যাস্ট্রোনমির আন্ডারে। স্পেসও আমাদের অবজারভেটরি আছে, পৃথিবীর ওপরেও আমাদের অবজারভেটরি আছে, তো ওগুলি দিয়ে আমরা লাইটটা ক্যাপচার করি, করে ওই লাইটটাকে আমরা ওর যে ভিতরে যে কম্পোনেন্ট আছে ওগুলি আমরা ভেঙে আমরা ওটা স্টাডি করি। ওটা আমাদের অনেক ইনফরমেশন দেয়। তো এই যে কম্পোনেন্ট, ওটাকে বলে স্পেকট্রাম। পৃথিবী তো হলো, পুরো ইউনিভার্সটা হলো আপনার প্লাজমা, 99% হলো প্লাজমা, ভেরি স্মল অ্যামাউন্ট হলো আপনার সলিড। ওকে, তো আমরা প্লাজমার স্টাডি যে করি ওই লাইট থেকে করি।
আচ্ছা,
সেটাই অ্যাটমিক অ্যাস্ট্রোফিজিক্স।
আচ্ছা, আপনি এই পদার্থ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান এসব বিষয়ে গবেষণা করা, পড়ার বিষয়ে আপনার কিভাবে আগ্রহটা হলো?
আমার আগ্রহ হয়েছে অনেক আগে, আমি ডাক্তার হতে চেয়েছিলাম ছোটবেলায় এবং আমার আব্বা মা খুব সাপোর্ট করতেন, কিন্তু যখন আমি পদার্থবিজ্ঞান প্রথম পড়ি তখন আমার একটা সাইড ওপেন হয়ে যায়, পৃথিবী ইউনিভার্সকে অন্যভাবে যে দেখা হয় ওটা আমি জানতাম না। তো আলটিমেটলি আমি আরো কিছু পড়াশোনা করে আমি এটার ডেপথে আমি আই ফাউন্ড বিউটি এবং ওটার মধ্যে বাউন্টি এবং ইউজফুলনেস। কিন্তু এই অ্যাস্ট্রোনমি থেকে না, আমি আপনাকে একটা জিনিস বলবো, অনেক কিছুই বাইর হয়েছে। মনে করেন একটা আর্টিকেল বের হয়েছে 2012 সালে একটা অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনে, যেখানে 4টা জিনিস পয়েন্ট করা হয়েছে যাতে অ্যাস্ট্রোনমি জেনারেল পাবলিককে দিয়েছে। একটা হলো জিপিএস, জিপিএসটা কিন্তু তৈরি হয়েছে বিকজ অফ অ্যাস্ট্রোনমি। আমরা স্পেসে যদি একটা স্যাটেলাইট বা রকেট পাঠাই আমাদের ডিরেকশন নিতে হবে, ওই ডিরেকশনের জন্য জিপিএসটা তৈরি হয়।
আমরা তো এখন জিপিএস ছাড়া ভাবতেই পারি না কিছু, তাই না? কোথাও
এটা আমাদের ডেইলি লাইফের পার্ট অফ, রাইট? নাম্বার টু, ওয়্যারলেস ইন্টারনেট। আমরা ইন্টারনেটে কথা বলছি দূরে থেকে তার ছাড়া, সেটাও কিন্তু অ্যাস্ট্রোনমির জন্যই তৈরি বের হয়েছে।
আচ্ছা আচ্ছা।
নাম্বার থ্রি, এখন জানেন আপনার লেজার সার্জারি করে চোখটাকে ইম্প্রুভ করা যায়। তো লেজার সার্জারি যেটা টেকনোলজি, সেটাও একটা বড় একটা টেলিস্কোপ থেকে আসছে। The fourth one is আমাদের actually আমাদের আমাদের is আমাদের গ্রুপের আমরা এক্সরে স্টাডি করি ওই ব্ল্যাক হোল আছে না ওগুলোর জন্য কিন্তু এক্সরে দিয়ে আবার ক্যান্সার ট্রিটমেন্ট হয় সো এরকম চারটা সো অ্যাস্ট্রোনমির অনেক অ্যাডভান্টেজ আছে পড়াশোনার জন্য
ডক্টর নাহার আপনি তো বহু বিষয় গবেষণা করেছেন তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ের কথা আমাদের বলবেন
হ্যাঁ বলতে পারি আমার বেশিরভাগ ফোকাস হলো যে অ্যাস্ট্রোনমিক্যাল যে অবজেক্ট তা যেমন স্টার গ্যালাক্সি ওগুলোতে যে প্রসেস হচ্ছে অ্যাটমিক প্রসেস যেগুলি লাইট ইদার ওরা অ্যাবজর্ব করে অথবা ছেড়ে দেয় সেটার উপরে তো কিছু প্রসেস দুইটা পার্টিকুলারলি প্রসেসে আমার পার্টিকুলার কন্ট্রিবিউশন আছে একটা হলো ওটা বলে রিকম্বিনেশন ইলেকট্রন ঘুরে যখন একটা অ্যাটমের কাছে যায় ও যদি একটা ভ্যাকেন্সি থাকে মনে করেন চার্জ আছে তো ওই ইলেকট্রনটা ওখানে যে কম্বাইন করে কিন্তু এটা স্টাডিটা সিম্পল না তো আমি আমার কলিগের সাথে ওনার নাম প্রধান অনিল প্রধান আমরা একটা থিওরি ডেভেলপ করি এটা নাম হলো ইউনিফাইড মেথড ওই মেথডে আমরা মোস্ট অ্যাকুরেটলি ওই প্রসেসটা বলতে পারি এবং যে কোয়ান্টিটিগুলি দরকার ওই অ্যাটমিক প্রসেসটার জন্য যে কোয়ান্টিটি যেগুলি সে মডেলে যাবে এই মেথডটা দিয়ে আমরা বের করতে পারি তো এটা হলো আমার একটা আরেকটা হলো আমি ওই যে বললাম স্পেকট্রাম বের হয় তো স্পেকট্রামের জন্য আমরা স্টাডি করি মনে করেন কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স হলো সাবজেক্ট ওটা দিয়ে আমরা অ্যাটমের বিভিন্ন এনার্জি তারপর ফোটন কিভাবে বের হয় কিন্তু ওগুলো স্টাডি করতে হলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় এটা কোন কোন লেভেল থেকে কোন লেভেল থেকে আসছে তো আমাদের একটা মেথড আছে ওটার নাম বলে আর মেট্রিক্স এটা ওয়েল নোন কিন্তু ওই মেথডটা দিয়ে আমরা ওই আইডেন্টিফাই করতে পারতাম না কিভাবে কিন্তু সেটা আমি একটা মেথড ডেভেলপ করি যেটা দিয়ে ওই আমরা ফোটনগুলিকে যে লাইট বের হয় ওটা আমরা আইডেন্টিফাই করতে পারি
আচ্ছা
তো আর আরেকটা বলবো যে আমাদের স্পেসে অনেক আয়রন আছে এবং আয়রনটা খুব ইম্পর্টেন্ট তো আয়রনের উপর কিন্তু স্টাডি করা খুব ডিফিকাল্ট কারণ আয়রনের মধ্যে অনেক ইলেকট্রন তো থিওরেটিক্যালি এটা অনেক কমপ্লেক্স কিন্তু অ্যাজ এ সিঙ্গেল পার্সন আমি অনেক আয়রন স্টাডি করেছি এই জন্য অ্যাস্ট্রোনমাররা আমাকে একটা নাম দিয়েছে ওটার নাম হলো আয়রন লেডি
হ্যাঁ আমি শুনেছি যে আপনার আপনি আয়রন লেডি নামেও পরিচিত আচ্ছা আপনি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ মুসলিম উইমেন ইন সায়েন্স সংগঠনের প্রতিষ্ঠাতা ওই সংগঠন সম্পর্কে একটু বলবেন কেন আপনি এটা প্রতিষ্ঠা করেছেন এবং আপনারা কী ধরনের কাজ করেন
হ্যাঁ বলবো আমি ইজিপ্টে প্রথম যাই 2008 আর ওটাই প্রথম ইসলামিক কান্ট্রি যেখানে আমি আই ওয়াজ ইনভাইটেড ফর এ কিনোট স্পিচ ওখানে যাওয়ার পর ওখানে যারা ফিমেল সায়েন্টিস্ট ছিল তারা আমার সাথে সাথে কথা বলতো ভেরি কোয়াইটলি জেন্টলি একটা মেয়ে মহিলা আর মেয়ে আমি বলতে পারবো না কারণ আবায়া ছিল তা কিন্তু আমি মুখ দেখতে পারতাম সে আমার সাথে অনেক ঘুরতো কিন্তু যখন কনফারেন্স শেষ হয় সে চলে যাচ্ছে তো আমি মনে করছি ও হয়তো একটা স্টুডেন্ট তা আমি ওকে বলছি আই এম ভেরি নাইস টু মিট ইউ তা আমি ওকে পিএইচডি কি পড়াশোনা করছে আমি জিজ্ঞেস করলাম সে আমাকে বললো আই এম এ প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ খার্তুম ইন সুদান কিন্তু সে কোনোদিন বাইরে যায়নি আর যাদের সাথে আমার পরিচয় হলো ওই কনফারেন্সে আই নোটিস না মেয়েরাও অনেক দেয়ার স্পেন্ডিং লট অফ টাইম মেয়েদের কিন্তু দুটা প্রফেশন সেগুপ্তা আপনিও জানবেন একটা হলো ইয়োর জব আরেকটা হলো আপনার ফ্যামিলি ছেলেদের মানে বাইরে যাও কিন্তু ফ্যামিলিতে তাদের ইনভলভমেন্ট একটু কম থাকে কিন্তু এই মেয়েরা যারা বাইরে যেতে পারে না এদের ওরা অনেক কিছুই জানে না বাইরের সো আমি দেন আই স্টার্টেড একটা যেখানে একটা নেটওয়ার্ক হবে সো দেন ইন 2010 আই রোড দ্য চার্টার অ্যান্ড ফাউন্ডেড ইট It's called International Society of Muslim Women in Science. It's a network. I have many very bright female scientists, students in the society from 31 countries.
আচ্ছা তো আপনারা বিশেষভাবে কি করেন এই সংগঠনের মাধ্যমে
ওকে, আমাদের মেইন পার্পাস হলো টু এনকারেজ, এটা এনকারেজ করে আমি কেউ যদি ভালো করে এটা আমি নিউজলেটার আমরা সার্কুলেট করি সবাইকে, সো এভরিওয়ান ফিলস গুড। নাম্বার ওয়ান একটা হলো পার্সোনাল স্যাটিসফ্যাকশন, যে আমরা সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করি যে একটা পাবলিকেশন করলো, ভালো কিছু করলো, একটা অ্যাওয়ার্ড পেলো, আমরা সবাই জানছি। তারপর নাম্বার টু হলো ও জানে যে যারা অনেক মুসলমান মেয়ে আছে যারাও সায়েন্স করে। মানে আমি সারপ্রাইজ হয়েছি যখন আমি সৌদি আরবিয়াতে তাইবে ইউনিভার্সিটিতে গেছি, দ্য ডিন, দ্য ফিমেল সেকশনে, শি হ্যাড এ পিএইচডি ইন ম্যাথমেটিক্স ফ্রম ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইংল্যান্ড।
আচ্ছা,
শি ইজ এ সৌদি উম্যান, কিন্তু ওগুলো তো আমরা জানি না।
আচ্ছা, আপনি তো উইমেন ইন স্টেম, যেমন স্টেম বলতে তো আমরা বলি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই হ্যাঁ, এতেও আপনি অনেক মেয়েদের আগ্রহ যাতে জন্মায় সেজন্য কাজ করেন, এ সম্পর্কে একটু বলবেন?
হ্যাঁ বলবো। এটা হলো সোসাইটিতে আমরা এভাবে আনি, আমাদের কয়েকটা মোটো আছে। একটা মোটো হলো আমরা সায়েন্সে থাকবো, যতই কষ্ট করে হোক, এটা বেসিক, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হলো বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি হলো অ্যাপ্লাইড। আমরা যদি স্টেম বলি কিন্তু দে আর অল আন্ডার সায়েন্স। তো আমাদের প্রথম মোটো হলো আমরা সায়েন্সে থাকবো, যত সায়েন্স নিডস ওয়ান থিং, যে কনসেন্ট্রেশন। সো আমরা কি বলি যে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 2 ঘন্টা আমরা আমাদের জন্য রাখবো, আমাদেরকে ডিট্যাচ হতে হবে সায়েন্সে, কনসেন্ট্রেশনটা একটু বেশি দরকার হয় এবং আমাদের ব্রেনটা সায়েন্সে দিতে হবে। দিস ইজ ওয়ান থিং। আরেকটা জিনিস, কয়েকটা জিনিস আমরা মনে রাখি, যে আর একটা ড্রিম করতে হবে, আমরা আসুক বা না আসুক কোনো অসুবিধা নাই, কিন্তু ড্রিমটা যদি ব্রেনের মধ্যে থাকে না, ইট অটোমেটিক্যালি আপনাকে ড্রাইভ করবে টুয়ার্ড ইট। ওকে, ড্রিমটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার,
হ্যাঁ, মানে স্বপ্ন দেখা যে আপনি ভবিষ্যতে কি করবেন, সেই কথাই তো বলছেন।
দ্যাটস রাইট, আমি এটা হতে চাই, ওইটা রাখতে হবে।
ডক্টর নাহার, আপনি এপিএস ফেলো, এপিএস এর উইমেন ফিজিসিস্ট অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড পেয়েছেন, এ সম্পর্কে একটু বলুন।
ওকে, এপিএস ফেলো হলো এপিএস আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, ইজ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক অফ সায়েন্টিস্ট। এখানে ওভার 55,000 মেম্বার্স, বেশিরভাগই আমেরিকান, কেনেডিয়ান, ইউরোপিয়ান অ্যান্ড জাপান অ্যান্ড কোরিয়া, পার্টিকুলারলি সাউথ কোরিয়া। তো এই এপিএস এর ইন জেনারেল 2% হলো ফেলোস, এই 2% একজনের কন্ট্রিবিউশনের উপর বেস করে, it has to be accumulated, large amount of contribution based kore take fellow kora hoy. So I become fellow amar iron work ebong atomic processes work er upore. Ar jeta women physicist of the month, oto holo APS act, women de encourage korar jonno eta introduce kore. Prottek mashe ora ekta physicist ke feature korbe.
আপনি তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, মিশর বলুন, ভারত, পাকিস্তান, বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে, আপনি কি বাংলাদেশেও পড়িয়েছেন?
হ্যাঁ, বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, কিন্তু আমি কিছু ওদের গাইড করি, রিসার্চ গাইডেন্স আছে, বাংলাদেশ, ইরাক, দেয়ার মেনি কান্ট্রিজ, আমি যাদের টার্কি, চিলি, অফকোর্স ইজিপ্ট, যাদের আমি রিসার্চকে গাইডেন্স দেই, টিচিং করি, কারণ আই হ্যাভ টু গো দেয়ার। তো তো সবসময় অত ট্রাভেল করা পসিবল হয় না, কিন্তু আমি আমি 2013 থেকে টিচিং শুরু করছি ইন্টারন্যাশনাল, সো আই বিন ডুইং ইট। টিচিং এর সাথে আমি কম্পিটিশনাল ওয়ার্কশপ দিই, যেগুলিতে টিচিং হলো লার্জলি রিসার্চ বেসড, যাতে রিসার্চ আইডিয়া পায়। কম্পিটিশনটা হলো যাতে ওরা রিসার্চ প্রজেক্ট করতে পারে ইউজিং সাম প্যাকেজ।
ডক্টর সুলতানা নুরুন নাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
আমারও খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ।
আর এবার সংক্ষিপ্ত সংবাদ জানাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন তিনি মনে করেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমে নিরাপত্তা নিশ্চয়তা পেলেই তার পরমাণু অস্ত্র পরিহার করতে পারেন। আজ রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে শহর ভ্লাদিভস্টকে কিমের সঙ্গে এই প্রথম এক শীর্ষ বৈঠকের পর পুতিন এই মন্তব্য করলেন। আলোচনার পর এক সংবাদ সম্মেলনে পুতিন পর্যায়ক্রমে পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে কথা বলেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া ধীরে ধীরে আস্থা তৈরির জন্য পদক্ষেপ নিতে পারে। রাশিয়ার রাষ্ট্রপরিচালিত তাস বার্তা সংস্থা অনুযায়ী পুতিন বলেন, আমরা যদি পরস্পরের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আস্তে আস্তে এগোই তাহলে চূড়ান্ত পর্যায়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। উত্তর কোরিয়া ক্রমশই এগিয়ে যাওয়ার বিষয়কে সমর্থন করে, যার আওতায় তারা তাদের পরমাণু অস্ত্রের একাংশ পরিত্যাগ করবে এবং বিনিময়ে ওয়াশিংটনও নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহার করে নেবে। তবে এটা এখনও পরিষ্কার নয় যে পরমাণু অস্ত্র পরিহার করার বিনিময়ে উত্তর কোরিয়া ঠিক কী ধরনের নিরাপত্তার নিশ্চয়তা চাইবে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলছেন এই নিশ্চয়তা হবে আন্তর্জাতিক এবং বৈধ। কলম্বোতে যুক্তরাষ্ট্রের দূতাবাস লোকজনকে পরামর্শ দিয়েছে যে সামনের সপ্তাহান্তের সময় তারা যেন শ্রীলঙ্কার উপাসনালয়গুলোতে এড়িয়ে যান। দূতাবাস আজ তার সরকারি টুইটারে জানিয়েছে, সতর্ক নজর রাখুন এবং ভিড় এড়িয়ে চলুন। ইস্টার সানডেতে খ্রিস্টান উপাসনাকারীদের উপর নৃশংস হামলার কয়েকদিন পর এই সতর্ক বার্তাটি দেয়া হলো। ওই আক্রমণে 350-এরও বেশি লোক নিহত হন। পশ্চিমবঙ্গের ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করা হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার একটি জনসভায় আরও দুটি কেন্দ্রের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন, কিন্তু চর্চা শুরু হয়েছে শুধু মদন মিত্রের নাম নিয়েই, কারণ জেল খাটার পর থেকেই মমতা ও দলের স্বঘোষিত একান্ত অনুগত সৈনিক মদনকে নেত্রী দূরে দূরেই রাখতেন। জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেও মদন ছিলেন পিছনের সারিতে। তবে তিনি যেমন দলনেত্রীর বিরুদ্ধে একবারও মুখ খোলেননি, দলনেত্রীও সবসময় নীরবে তার পাশে থেকেছেন, এবার সেই আনুগত্যের পুরস্কারই পেলেন এই তৃণমূল নেতা। আরও একটি কারণ আছে, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রটি সম্প্রতি খালি হয়। সেখানকার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল বিধায়ক অর্জুন সিং তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেওয়ায়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন তিনি 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে চাইবেন। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য ডেমোক্রেটিক পার্টির বহু প্রার্থিতাকামীদের শীর্ষে চলে আসলেন বাইডেন। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সেনেটর এবং ওবামা প্রশাসনের দু মেয়াদের জন্য ভাইস প্রেসিডেন্ট, এবার ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে প্রস্তুত এমন অনেকে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন। তবে প্রশ্ন হচ্ছে তাদের মতো তিনি তহবিল সংগ্রহ করতে পারবেন কি না। অবশ্য পররাষ্ট্র বিষয়ে ফৌজদারি বিচার এবং অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা অন্যান্য প্রার্থীদের সঙ্গে অতুলনীয়। আজ সকালে দেয়া এক বার্তায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত মূল্যবোধ এবং বিশ্বে তার অবস্থান এখন সংকটাপন্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছেন যে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার ব্যাপারে মুলারের তদন্ত নস্যাৎ করতে তিনি বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারকে বরখাস্ত করতে হোয়াইট হাউসের কৌঁসুলি ডোনাল্ড ম্যাকগানকে আদেশ দিয়েছিলেন। আজ এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, যেমনটি ভুয়া সংবাদ মাধ্যমগুলো ভুল প্রতিবেদন দিয়েছে, আমি কখনই হোয়াইট হাউসের কৌঁসুলি ডন ম্যাকগানকে বলিনি রবার্ট মুলারকে সরিয়ে দিতে। তবে গত সপ্তাহে প্রকাশিত 448 পাতার ওই প্রতিবেদনে মুলার বলেন, 2017 সালের জুন মাসে ট্রাম্প ম্যাকগানকে দুবার তার বাড়িতে ডেকে পাঠান এবং তাকে নির্দেশ দেন বিশেষ কৌঁসুলকে অপসারণ করার।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ভাস্কর ভলরিচ এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং
আমি আনিস আহমেদ,
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.